প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی چینل درشک بندو انوشتان پرشن و گینر چبی ای انوشتان اپنا در کے شاگتوم اشون بھلو بھلو نیو شو کرے امرا دیکھر پرستو تینی الحمدللہ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। কিতাবে বর্ণিত আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশ বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের পক্ষ থেকে আসা উত্তর আমরা এই অনুষ্ঠানে নিয়ে থাকি। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। সম্ভব হলে ভিডিও প্রশ্ন রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন বা SMS করে দিন। ইনশা আল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন চালানোর জন্য। যারাই এই অনুষ্ঠান দেখছেন, আসুন কলম ডায়েরি নিয়ে বসে যান এবং প্রশ্ন শুনুন, প্রশ্ন লিখে নিন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব যা উত্তর প্রদান করবেন সেটি লেখার চেষ্টা করুন। আজও আলহামদুলিল্লাহ আমাদের সাথে দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক সাহেব আমাদের সাথে রয়েছেন এবং তিনি ইনশাআল্লাহ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা অনুষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাওয়ার নিয়তে আসুন, আমরা প্রশ্ন শুনি। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ মাসুম, আমি হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা থেকে বলছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ওযু ছাড়া বা অপবিত্র অবস্থায় জিকির করা যাবে কি?
জি, মুফতি সাহেব কি বলবেন, অপবিত্র অবস্থায় জিকির করা বা ওযুবিহীন জিকির দুরুদ পাঠ করা কেমন? আপনি মাশাআল্লাহ প্রশ্ন শুনেছেন, যদি বিস্তারিত বলতেন আমাদের।
উজুহীন হলে কিংবা নাপাকি অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে তো তিনি জিকিরও আস্কাত্ত করতে পারেন, এটা নিষেধাজ্ঞা নেই। দুরুদে পাক পড়া, আল্লাহর জিকির করা, তাসবিহ সমূহ পড়া, এটা করতে পারেন, এটা নিষেধাজ্ঞা নেই। যে ব্যক্তি নাপাক হয়ে থাকে, অর্থাৎ যার উপর গোসল করা ফরজ, তার কুরআন পড়া নিষেধ রয়েছে। কোরআনে পাক ছাড়া আপনি যা কিছুই করতে চান, পড়তে চাইলে আপনি পড়তে পারেন। কোরআনে পাকের তেলাওয়াত উনার জন্য জায়েজ হবে না। আর যদি উজু না থাকে, অর্থাৎ গোসল ফরজ নয় কিন্তু উজু নেই, তো ওযুহীন যদি মুখে কোরআন পড়তে চায় তো পড়তে পারেন, সেটা কোরআনে পাকেও নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, কোরআনকে স্পর্শ করা এটা জায়েজ নেই তার জন্য, কেননা এখন উজুহীন, আর উজুহীন ধরতে পারবেন না। তো কেউ যদি অধিক হারে কোরআনে পাক মুখের মধ্যে পড়তে থাকে, তিনি পড়তে পারেন, এতে অসুবিধা নেই। জিকির আজগারও আপনি করতে পারেন। জিকির আজগার উজু থাকুক কিংবা না থাকুক, ব্যক্তি পাক হোক কিংবা না হোক, তখনও জিকির আজগার করার পবিত্র শরীয়ত অনুমতি দিয়েছেন।
জনসাধারণের মধ্যে এই প্রশ্ন বারংবার শোনা যায় এবং অনেকে কনফিউজ হয়ে যায়, চিন্তার মধ্যে পড়ে যায় যে আমি উজু ছাড়া দুরুদ পড়তে পারবো কি না, জিকির করতে পারবো কি না, বা আমি অপবিত্র অবস্থায় রয়েছি, গোসল ফরজ হয়ে গিয়েছে, তো আমি এই এই জিকির আজকার করতে পারবো কি না। মাশাআল্লাহ মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। শরীয়ত প্রত্যেকটি বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সেই মোতাবেক আমরা যেন নিজের জীবনকে পরিচালনা করি। ইনশাআল্লাহ আমরা শরীয়ত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করতে পারবো এবং আমাদের জন্য ইবাদত করা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম আনোয়ার হোসেন। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি নামাজ আদায়ের পদ্ধতি জানি না, যে কোনো ভাবে আমি নামাজ আদায় করি, তো এর হুকুমটা কি?
আল্লাহ আল্লাহ, আমরা মুসলমান, আমাদেরকে তো নামাজের পদ্ধতি জানতেই হবে, শিখতেই হবে। শিখার জন্য আমাদেরকে চেষ্টাও চালাতে হবে, সময়ও দিতে হবে। আসুন আগে মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে নিজেই মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে।
তো এটা তো আপনার সর্বপ্রথম শেখা উচিত, এই ব্যাপারে তো আপনার সকাল সন্ধ্যা চেষ্টা করা উচিত যে আপনি মূলত নামাজ শিখতে থাকবেন। আর এই তো অধিক কষ্টের তো কোনো কাজ নেই, একটি সুরা ফাতিহা আপনি শিখবেন, একটি সুরায়ে মোবারকা শিখে নিলেন, আত্তাহিয়াত শিখতে হবে, অর্থাৎ যেগুলো ফরজ এবং ওয়াজিব আপনি সর্বপ্রথম আপনি সেই জিনিসগুলো শিখে নিন। আর যতক্ষণ আপনি প্রচেষ্টার মধ্যে সময় কাটাবেন তো আপনি চেষ্টা করবেন যেন জামাত সহকারে নামাজ পড়তে পারেন। তো আপনি ইমামের পেছনে পড়ুন, ইমামের পেছনে নামাজ পড়লে তো নামাজ হয়ে যাবে, তো আপনি ইমামের পেছনে ইমামের ইক্তেদায় নামাজ পড়ুন আর চেষ্টা করতে থাকুন, ভরপুর এতে আপনি চেষ্টা করুন। এটা শয়তানি ওয়াসওয়াসা হবে যদি আপনি বলেন যে যদি আমি তো পারি না কিভাবে নামাজ পড়ব আর আমি এটা ছেড়ে দেব। নামাজ ছাড়বেন না, নামাজ পড়তে থাকুন, নামাজ পড়তে থাকুন। আল্লাহ পাকের ফরজ সেটা আদায় হবে, কিন্তু এটা যেভাবে হুকুম দেওয়া হয়েছে আপনি সেভাবে পড়ুন। তো এটা দ্রুত আপনি শিখে নিন, একদিন আপনি শিখে নিলেন কিংবা দুই দিনে শিখে নিলেন, এতে অধিক লম্বা কোনো সিলেবাস নেই যে আপনার কষ্ট হয়ে যাবে।
নামাজ সম্পর্কে মুফতি সাহেব আমাদেরকে বলেছেন, উৎসাহ প্রদান করেছেন, নামাজের পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। নামাজের পদ্ধতি না জানা এটা কীরূপ দেখা যায়? অনুরোধ করব যারাই এই অনুষ্ঠানকে দেখছেন, অনুরোধ করব ইসলামী ভাইদেরকে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে ফয়জানে নামাজ কোর্স করানো হয়, সাত দিনের নামাজ কোর্স হয়ে থাকে। তো এই নামাজ কোর্সের মধ্যে আপনারা অংশগ্রহণ করুন। জীবনে অনেক কিছু শেখার জন্য আমরা সময় দিয়েছি, নামাজ শেখার জন্য কি সময় দিলাম? ইবাদতকে সহি শুদ্ধ করার জন্য কি সময় দিলাম? কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত করার জন্য কি সময় দিলাম? বাকি তো দুনিয়ার ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য আমরা জানি না বছরের পর বছর সময় দিয়েছি, বিভিন্ন স্কুল কলেজে আমরা শিক্ষা অর্জন করেছি, বিভিন্ন ডিগ্রি আমাদের কাছে রয়েছে, কিন্তু নামাজের ডিগ্রি কোথায়? কোরআনুল করিমের তিলাওয়াতের ডিগ্রি কোথায়? তো এই জন্য অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাই, ইসলামী বোন, ইসলামী বোনদেরও আলহামদুলিল্লাহ বিভিন্ন কোর্স হয়ে থাকে। ইসলামী বোনদের যারা দায়িত্বশীল রয়েছেন দাওয়াত ইসলামী, তাদের সাথে আপনারা যোগাযোগ করুন। আর ইসলামী ভাইদের তো কোর্স, নামাজ কোর্স হয়ে থাকে সাত দিনের জন্য, আপনি আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন, ইনশাল্লাহ বলে দেওয়া হবে কোথায় কোন তারিখে হবে। আপনি ইনশাল্লাহ চলে আসুন, সাত দিন আল্লাহ তাআলার রাস্তায় আপনি দিয়ে দিন। এবং নামাজের পরিপূর্ণতা যে একটি পদ্ধতি রয়েছে, মাসআলা মাসাইল রয়েছে, শুধু নামাজ বিষয় নিয়েই এই সাত দিনের কোর্স করানো হয়, তো অবশ্যই এই কোর্সের মধ্যে অংশগ্রহণ করুন। জি মুফতি সাহেব, কিছু SMSও রয়েছে, SMS এর মাধ্যমে প্রশ্ন করেছেন একজন, আমার বাবা অসুস্থতায় ভুগছিলেন, তখন আমি নিয়ত করেছিলাম আমার বাবা সুস্থ হলে আমি 30 দিন রোজা রাখবো, কিন্তু তিনি সুস্থ হননি বরং ইন্তেকাল করেন, এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমায় কি রোজা রাখতে হবে? এই বিষয়ে কি বলবেন আপনি?
আল্লাহ পাক তাকে পরিপূর্ণ ক্ষমাতত্ত্বে মাগফিরাত করুন, তার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দিন, আর আপনার পিতার কবরের উপরে আপন খাস রহমত এবং বরকত দান করুন। যতটুকু পর্যন্ত এই রোজার মাসালা,
তো দেখুন এটা আপনি সংযুক্ত করেছেন,
অর্থাৎ যদি সে দারিদ্র হয় তখন আপনি রোজা রাখবেন, শরীয়ত দিক থেকে এটা মান্নত, আর এই মান্নত মুআল্লাক হয়ে থাকে, অর্থাৎ যদি কাজ এমনই হয় তাহলে ঠিক আছে, আর যদি কাজ পূর্ণ না হয় অতঃপর এই পরবর্তী যে মান্নত করা হয়েছে সেটা আবশ্যিক হয় না, তখন আপনার উপর কোনো রোজা থাকবে না। পিতা থেকে এতটুকুই পেয়েছেন আর তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তো এভাবে আপনি যেই কাজের উপর আপনি রোজা মুআল্লাক রেখে মওকুফ রেখে আপনার কাজ চালিয়ে গিয়েছিলেন, তো এখন এগুলো আদায় করা, এগুলো রাখার ক্ষেত্রে আপনার জন্য হুকুম নেই। কিন্তু যদি পিতার রিসালে সওয়াবের জন্য আপনি রোজা রাখেন, অন্য কোনো ইবাদত করেন, ওনার রিসালে সওয়াবের জন্য নফল রোজা রাখেন, নফল নামাজ পড়েন, ওনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কিছু আপনি রিসালে সওয়াবের নিয়তে আল্লাহর রাস্তায় সদকা করলেন, ওনার জন্য ইস্তিগফার করলেন, সমস্ত কিছু এমন যে তার সওয়াব আল্লাহ পাক ওনাকে দান করবেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, ইসলামী ভাই যে প্রশ্ন করেছেন SMS এর মাধ্যমে, মুফতি সাহেব চমৎকারভাবে উত্তর দিয়েছেন। অনুরোধ করব, রোজা সম্পর্কে এবং এর আহকাম সম্পর্কে জানার জন্য আমির আলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব ফয়জানে রমজান, এটি অধ্যয়ন করুন। যেহেতু ইনশাল্লাহ কয়েক মাস পর আবার মাহে রমজানের আগমন হবে, তাই অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখছেন, মাহে রমজান আসার আগে আগে আমরা রমজানের রোজা সম্পর্কে এবং এর যে আহকাম রয়েছে, সে রোজার যে আহকাম, মান্নতের রোজা, তারপরে আপনার অসুস্থ ব্যক্তির রোজার যে আহকাম, এসব কিছু এই কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। জি মুফতি সাহেব, আরেকটি SMS রয়েছে, প্রশ্ন হচ্ছে আরেকজনের, যে আমার বাবা সিগারেট খায় আর আমার মা তামাক খায়, তো তারা এই সকল জিনিস বাজার থেকে আনতে যদি দেয় আর আমি যদি না আনি, তাহলে ঘরে ঝগড়া বিবাদ হয়ে যায়, তো আমার নিয়ে আসা এটি কেমন, এটি কি অনুমতি আছে কি না, কি বলবেন এই বিষয়ে?
দেখুন, সিগারেট হোক কিংবা তামাক হোক, যেটা সাধারণ নর্মাল সিগারেট হয়ে থাকে, এটা পান করা কোনো হারাম নয়, ঠিক আছে। ও শারীরিক বিবেচনায় বাঁচতে চাইলে বেঁচে থাকবে, ভালো কথা, বেঁচে থাকা উচিত। কিন্তু যদি কেউ সিগারেট পান করে যার মধ্যে কোনো নেশা নেই, কোনো এই ধরনের বিষয় নেই, নর্মাল তামাকযুক্ত সিগারেট যেটা সাধারণভাবে চলে, গুনাহগার হবে না। যখন পিতা আপনাকে বলবে এটা নিয়ে আসার জন্য, তো আপনি এনে দিন ওনাকে, এটা তো কোনো লড়াই ঝগড়ার বিষয় নয়। ভালোবাসার সাথে আপনি বোঝাতে পারেন, নিজের মাকেও বোঝাতে পারেন, পিতাকেও যদি বোঝাতে চান বোঝাতে পারেন। কিন্তু যদি তাদের অভ্যাস থাকে, তারা পান করে, তো আপনি বাজার থেকে এনে দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা নেশা জাতীয় দ্রব্যের জন্য, আর সেটা এই বিষয়ের ক্ষেত্রে, নর্মাল সিগারেটের মধ্যে এই নিষেধাজ্ঞা নেই। তো এটা বাজার থেকে আনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি নিয়ে ওনাকে দিতে পারেন। হ্যাঁ, যিনি তামাক ব্যবহার করেন ওনার জন্য এই হুকুম রয়েছে, নামাজের জন্য গেলে তো উনি ভালোভাবে মেসওয়াক করে নিবে, কোনো এমন জিনিস ব্যবহার করবে যার মাধ্যমে তার মধ্য থেকে তামাকের গন্ধ চলে যাবে, তো এটা ওনাকে করতে হবে। কিন্তু সর্বোপরি এনে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই। আর আপনাকে যদি মা বাবা বলে, তাদের কথা শুনুন, যাতে আপনার ঘরের মধ্যে এই ধরনের কোনো অসুবিধা না হয়।
জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, বিভিন্ন প্রশ্নের উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক সাহেব আমাদেরকে প্রদান করছেন। আসুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতু।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমি মোহাম্মদ আশাদুজ্জামান বলতেছি। হুজুর সাহেব, আমার একটা জানার ইচ্ছা, পিতামাতার সাথে বেয়াদবি শাস্তি কি এবং এমন সন্তানের গুনাহ কি, অর্থাৎ এটি কত বড় গুনাহ, ব্যাখ্যা করুন।
জি মুফতি সাহেব, আপনি প্রশ্ন তো শুনেছেন, একটু বিস্তারিত এই বিষয়ে বলুন।
মা বাবা সেই ব্যক্তিত্বের নাম। যদি আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদকে পড়ি, তো আল্লাহ রব্বুল আলামিন অনেক জায়গায় এই হুকুম দিয়েছেন মানুষদেরকে, যে তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ইবাদত শুধু আল্লাহর জন্যই। আর তারপরে দ্রুততার সাথে মা বাবার সেবা করার হুকুম দিয়েছেন। আচ্ছা, কোথাও শুকুরের কথা আসলে তো আল্লাহ ইরশাদ করেন, আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাই, আমার শুকরিয়া আদায়কারী হয়ে যাও এবং মা বাবার শুকরিয়া আদায়কারী হয়ে যাও। কোরআন আমাদের এটাও ইরশাদ করছেন, কোরআনে পাক এটাও ইরশাদ করছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব এটা ফয়সালা করেছেন, হুকুম দিয়েছেন যে তোমরা কারো ইবাদত করবে না কিন্তু আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আপন মা বাবার সাথে উত্তম আচরণ করো। আর মা বাবার মধ্যে কেউ একজন বাধ্যকে উপনীত হলে, তো কোরআন বলছেন যে উফ পর্যন্ত বলবে না, উফ পর্যন্ত বলো না। আর আপন মা বাবার জন্য অনুকম্পার চাদর বিছিয়ে রাখো, অনুকম্পার হাত বিছিয়ে রাখো। আর অথপর আল্লাহর বারে গাহে দোয়া করো, ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মা বাবার উপর অনুগ্রহ করুন যেভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। অনেক প্রচেষ্টার সাথে ওনারা আমাদেরকে ছোটবেলা থেকে যৌবনের মধ্যে পদার্পণ করিয়েছেন। হে আল্লাহ আমার মা বাবার উপর রহম করুন, হে আল্লাহ আমার মা বাবার উপর রহম করুন। তো এটা তো কোরআন পাকের মধ্যে এটা একটি জায়গা, এটা ছাড়া আমরা অন্য জায়গায় দেখলেও সেখানেও আয়াত রয়েছে। মনে রাখবেন যে মা বাবার অবাধ্যাচরণ, মনে রাখবেন যে মা বাবার সাথে বিয়াদবি, মা বাবার মন ব্যথিত করা, এটা কঠিন, নাজায়েজ এবং হারাম কাজ। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, ওনারা তোমাদের জন্য জান্নাতের দরজাও, ওনারা তোমাদের জন্য জাহান্নামের দরজাও। আর এতটুকুও বর্ণনা করা হয়েছে যে এমন কিছু গুণা রয়েছে যে আখিরাতে তো তার সাজা অবশ্যই অবশ্যই পাবে, কিন্তু দুনিয়ার মধ্যেও তার শাস্তি পাবে। আর দুনিয়াতে কী শাস্তি পাবে? যে মানুষ কোনো না কোনো মুশকিলের মধ্যে, কাঠিন্যতার মধ্যে, বিপদের মধ্যে সে ফাঁসবে, এই কারণেই ফেঁসে যাবে। তো এই জন্য আপন মা বাবার সাথে যে ভালো করবে আখিরাতে সওয়াব পাবে, কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যেও তাকে সে বদলা দিবেন। এই নেকি এমন, তো নেকি এমন হলে তার সওয়াব আখিরাতেও রয়েছে দুনিয়ার মধ্যেও রয়েছে।
আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলাইহি বলেন, কর লে তওবা, রব কি রহমত হে ভরি, বরনা কবর মে সজা হোগি কর। যারা মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, অনুরোধ করব মা বাবার কদম ধরে, পা ধরে ক্ষমা চেয়ে নিন। এবং মা বাবা অনেক বড় নেয়ামত, যদি মা বাবার এই নেয়ামত আপনার সাথে রয়েছে, আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, আল্লাহ আমি যেন আমার মা বাবাকে রাজি রাখতে পারি, তাদের খেদমত যেন করতে পারি এবং তাদের সকল বিষয়ে যেন আমরা পূরণ করতে পারি। বিশেষ করে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের অপেক্ষায় তারা থাকে, সন্তান যেন পাশে দাঁড়ায়, বসে কথা বলে। অনেক সময় দেখা যায় এত ব্যস্ততা আমাদের যে মা বাবা অসুস্থ, তাদেরকে দেখার কোনো আমাদের কাছে সময় নেই, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আমাদের সময় নেই। তাহলে বলুন, এরা যে ব্যথিত হবে, অন্তর থেকে যে ব্যথা পাবে, সেই ব্যথার যে একটা আহ, যে একটি শব্দ, সেটি তো আমার দুনিয়া এবং আখেরাত উভয়টি বরবাদ করে ফেলবে। তাই অনুরোধ করব, মা বাবাকে রাজি রাখুন। মা বাবা রাজি, আল্লাহ রাজি, মা বাবা নারাজ, আল্লাহও নারাজ। আর মুফতি সাহেব তো বলে দিয়েছেন, কিছু আজাব এমন রয়েছে যাদের দুনিয়াতে শাস্তি দেওয়া হয়, পরকালেও শাস্তি রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে মা বাবাকে যারা কষ্ট দেয়। তো মা বাবাকে কষ্ট দেয়া হারাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলাইহি অত্যন্ত চমৎকার মা বাবার ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, এদের মর্যাদা কি, সেটি একটি রিসালার মধ্যে তুলে ধরেছেন, যার নাম হচ্ছে সামুদ্রিক গম্বজ, যে স্ক্রিনে দেখানো হচ্ছে। সামুদ্রিক গম্বজ আজই অধ্যয়ন করুন, ওয়েবসাইটের মধ্যেও পিডিএফ আপনি পাবেন, সেটি অধ্যয়ন করুন। মা বাবার যে শান মর্যাদা এবং মা বাবাকে যারা কষ্ট দেয় তাদের আজাব কি, এই সম্পর্কের মধ্যে লেখা রয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই।
আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম নুরুল ইসলাম নুরু। হুজুরের কাছে আমার প্রশ্ন, অজু ছাড়া দরুদে পাঠ করা যাবে কি না?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে, অজু ছাড়া দরুদে পাক পাঠ করা যাবে কি না, একটু বিস্তারিত বলুন।
অজু ছাড়া দরুদে পাক পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বরং আপনি যে কোনো অবস্থার মধ্যে থাকেন না কেন, নাপাকি অবস্থায় থাকলেও তিনিও যদি দরুদ শরীফ পড়েন, তিনিও পড়তে পারেন, অসুবিধা নেই। আর অজু ছাড়াও যদি কেউ দরুদ শরীফ পড়ে তো দরুদের সওয়াব পাবেন আর তিনি পড়তেও পারেন। হ্যাঁ, অধিক যতটা যত্নবান হবেন সেই পরিমাণ সওয়াব। কোনো ব্যক্তি যদি আদব সহকারে, অজু সহকারে, আরামের সাথে বসে, বিশেষ তাওয়াজ্জুর সাথে রসুল আলাইহিসসালামের জাতের দিকে মুখাপেক্ষি হয়ে দরুদ পাঠ করে, যতটুকু এখানে আপনি আদব রাখবেন আল্লাহ ততটুকু আপনাকে সওয়াব দিবেন, সওয়াব দান করবেন। কিন্তু এটা নয় যে অজু ছাড়া দরুদ পড়তে পারবেন না, উজু ছাড়াও দরুদে পাক পড়তে পারেন।
যে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, যাব পরবর্তী প্রশ্নের দিকে। তবে যারাই অনুষ্ঠান দেখছেন, সময় ঘনিয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা সেই নাম্বারে আমাদেরকে কল করুন, প্রশ্ন করুন, এবং যদি সম্ভব হয় আপনাদের ভিডিও প্রশ্ন আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করব চালানোর জন্য। ইসলামী বোনেরা কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনি যে কোনো শরীয়তের বিধান যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে টেক্সট মেসেজের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম খালেদ মাসুদ। হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, একটি পরিবারের 3 বা 5টি ছেলে আছে, তাদের আকিকা যদি একটি পশু দিয়ে করা হয়, তাহলে আকিকা হবে কি?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? আকিকা বিষয়ে প্রশ্ন আসলো, একটু আমাদেরকে বিস্তারিত বলুন।
আকিকা করা সুন্নতে মুস্তাহাব। আর একই পশুর মধ্যে, বড় পশুর মধ্যে আপনি বিভিন্ন বাচ্চাদের আকিকা করতে চাইলে তো করতে পারেন। এটা মনে রাখবেন যে যে বড় প্রাণী রয়েছে, গাভী, ষাঁড় ইত্যাদি, এটা কুরবানির শর্ত অনুযায়ী হতে হবে, 2 বছর এটার বয়স। আর একটি প্রাণীর মধ্যে 7 বাঘ হয়ে থাকে, 7-এর অধিক নয়। এখন এই 7 জন সন্তানের, পুত্রের কিংবা কন্যার আকিকা আপনি করতে চাইলে বড় পশুর মাধ্যমে, ষাঁড় গাভী ইত্যাদির মাধ্যমে 7টি আকিকা হতে পারে। যদিও বা অধিক উত্তম পদ্ধতি হচ্ছে এটা, যে পুত্রের জন্য 2 অংশ রাখবেন আর কন্যার জন্য 1 অংশ রাখবেন। এখন আপনি পুত্রের জন্য 2 অংশ রাখলেন, উদাহরণস্বরূপ 2 জন পুত্র থাকলে তাদের জন্য 2-2 রাখলেন, 4 অংশ হয়ে গেল, বাকি থাকলো 3 অংশ। এখন 3 অংশ কন্যার জন্য এভাবে সামিল করে নিন, তখনও ঠিক আছে। আর যদি কেউ পুত্রের জন্য 1টি অংশ রাখে তো এটাও জায়েজ, এতেও কোনো নিষেধাজ্ঞা নেই।
যে আকিকা সম্পর্কে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, আকিকা সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া একটি রিসালাও লিখেছেন আকিকা সম্পর্কে প্রশ্ন উত্তর, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, অবশ্যই এই কিতাবটি পড়ুন। অনেকেই আকিকা সম্পর্কে জানার ইচ্ছে রাখেন, তো তাদেরকে অনুরোধ করব অবশ্যই এই রিসালাটি অধ্যয়ন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারে শেষের দিকে, আসুন একটি প্রশ্ন নিয়ে এরপরে উত্তর শোনার পর আমরা বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি ভাই,
আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, আমার বাসা খুলনা সাতক্ষীরা। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অ্যাটাচ বাথরুমে উজু করলে উজু হবে কি? এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন।
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে, শরীয়তের কী বিধান? অনেক জায়গায় আমাদের বাসার মধ্যে অনেকের ঘরে অ্যাটাচ বাথ থাকে, সেখানে যদি অজু করে, অজুর নিয়ম তো একই নিয়ম, কিন্তু সেখানে দোয়া দরুদ বিভিন্ন জিকির আজকার করতে পারবে কি না, কী বলবেন এ বিষয়ে?
অ্যাটাচ বাথরুমে যদি কেউ উজু করে তো উজু তো হয়ে যাবে, এতে কোনো ধরনের অসুবিধা নেই, এমনটা নয়। এটা পুরো ওয়াশরুম যেটা নাপাক হয়ে যাবে, নাপাক যেখানে লাগবে সেটাই নাপাক হবে। না হয় নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষ রাখে যে বাথরুম, সেখানে ভেসিন থাকে, আর মানুষ উজু করে অথবা বসেও করে টপ কিংবা বালতি এভাবে রেখে, তো তখনও কোনো অসুবিধা নেই, সেখানে উজু হয়ে যাবে। হ্যাঁ, যেটা সতর্কতা সেটা এটাই, আপনি সেখানে উজুর দোয়া পড়তে পারবেন না, কারণ আপনার ওয়াশরুম থাকলে আপনি সেখানে জিকির ও আজগার, তাসবিহ, দোয়া আপনি এগুলো সেখানে, এটা জিকিরের জায়গা নয়, তো এখানে এগুলো নিষেধ রয়েছে। তো এই জন্য চেষ্টা করবেন যদি বাইরে কোথাও উজুর ব্যবস্থা থাকে আপনি সেখানেই উজু করুন, যাতে আপনি জিকির ইত্যাদি মুসলিম দোয়া রয়েছে যেগুলো সেগুলো পড়তে পারেন। কিন্তু যদি আপনি ভেতরেই করেন তো উজু এই অবস্থায় হয়ে যাবে, দোয়াসমূহ আপনি ভেতরে পড়বেন না।
যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, সময় একেবারে শেষ, ইলিম অর্জন করা অত্যন্ত জরুরি। আজকের এই পর্বে আলহামদুলিল্লাহ বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কে আমরা ইলিম অর্জন করেছি, হয়তোবা অনেকে নোট করে নিয়েছেন, পরবর্তীতে ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারব। আর অনুরোধ করব, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে ইলিমের চর্চা রয়েছে, মাদানী কাফলার মাধ্যমে, জামিয়াতুল মদিনার মাধ্যমে, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে, ইসলামী ভাইদের সাপ্তাহিক ইজতেমার মাধ্যমে, ইসলামী বোনদের বিভিন্ন ইজতেমা এবং কোর্সের মাধ্যমে ইলিমের চর্চা করা হয়। অনুরোধ করব এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।